আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা অনুষ্ঠানে। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট সংলাপ নিয়ে একটি বিশ্লেষণ।
বাংলাদেশে কখনই কোন রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হয়নি, কারণ পাওয়ার পলিটিক্স।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রস্তাবিত রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত রাখার জন্য আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট রয়েছে কলকাতা থেকে।
অসমে পাঁচজন বাঙালি দিনমজুরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের মিছিল বেরোয়।
আর আজকের আলাপনেও রয়েছে বাংলাদেশের সংলাপ নিয়ে একটি বিশ্লেষণাত্মক আলোচনা। সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বাংলাদেশে গণভবনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিকল্প ধারার সভাপতি প্রফেসর বদ্রুদ্দোজা চৌধুরী। সন্ধে 7:30 দুপক্ষের মধ্যে সংলাপ শুরু হয়। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি। বিথি, বলুন সর্বসাম্প্রতিক খবর কি?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তফ্রন্টের সাথে সংলাপ এখনো চলছে। যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বীর চৌধুরীর সাথে সংলাপে যোগ দিয়েছেন 21 সদস্যের প্রতিনিধি দল। বীর চৌধুরীর সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, শমশের মদন চৌধুরী, গোলাম সরওয়ার মিলন সহ আরো অনেকে। সংলাপে শুরু হয় 7:40। আমরা যতটা জেনেছি, আলোচনার শুরুতে শেখ হাসিনা বলেন গণতন্ত্র বজায় থাকলে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। সংলাপে যুক্তফ্রন্টের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি দাবিনামা তুলে ধরেন। এ সময় তারা 7 দফা দাবি তুলে ধরেন। তাদের 7 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, তারা সংলাপ ভেঙে একটি নিষ্ক্রিয় করার দাবি তুলে ধরেন। নির্বাচনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকবে তাদের সবার চাকরি জয়েন্ট কমিশনের হাতে ন্যস্ত থাকতে হবে। এই ধরনের তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এখনো সংলাপ চলছে। তো
আপনাকে আবার আমাদের সঙ্গে সংযুক্ত করব। ধন্যবাদ নাসরিন হুদা বিথি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি প্রস্তাবিত রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত রাখার জন্য আহ্বান জানিয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে প্রত্যাবাসন রোহিঙ্গা শরণার্থীদের এমন ভয়ানক পরিবেশে ঠেলে দিতে পারে যেখানে তাদের জীবন এবং স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। সংস্থাটির শরণার্থী বিষয়ক পরিচালক বিল ফ্লিলিক বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা আবারও একই নৃশংসতা এবং নির্যাতনের মধ্যে ফিরে যাচ্ছে না, সে আশঙ্কা দূর করার জন্য তারা কিছুই করছে না। যদি বাংলাদেশ জাতিসংঘকে ছাড়া এ প্রত্যাবাসন প্রক্রিয়া যায়, তাহলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দেশটি যে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে তা নষ্ট হয়ে যাবে। গত 30 এবং 31 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ মিয়ানমারের তৃতীয় বৈঠকে নভেম্বরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত হয়। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে এ প্রত্যাবাসন প্রক্রিয়া প্রতি সপ্তাহে 150 জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে। ওদিকে যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেন স্বেচ্ছায় হয় তা নিশ্চিত করতে দেশটি নিবিড় নজরদারি করছে। ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র রবার্ট ফেলাডিনো একথা বলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ধর্ম অবমাননার দায় থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একজন খ্রিস্টান নারীকে মুক্তি দেওয়ার পরও কারাগার থেকে তার মুক্তি বিলম্বিত হয়। বুধবার ওই মামলা থেকে আসিয়া বিবি খালাস পাওয়ার পর গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আজ শুক্রবার জুমার নামাজের পরও সেখানে বিক্ষোভ হয়। সামরিক বাহিনী বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়েছে যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সামরিক মুখপাত্র আসিফ গফুর বলেছেন, আমরা আমাদের বিরুদ্ধে মন্তব্য সহ্য করে যাচ্ছি, কিন্তু আইন ও সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবেন না। আসিয়া বিবি একজন দিনমজুর, যাকে এক মহিলার সঙ্গে ঝগড়ার পর গ্রেপ্তার করা হয়। ওই মহিলার সঙ্গেই তিনি বড়ুই কুড়ুচ্ছিলেন। আদালতে দেওয়া তাঁর বিবৃতিতে আসিয়া বিবি বলেন যে মহিলাদের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর তারা তাঁর হাত থেকে পানি খেতে চায়নি, কারণ তিনি একজন খ্রিস্টান। পরে একজন তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা জারি করেন। এই মহিলাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়ার পর পাকিস্তানে আজ কথিত ইসলামী গোষ্ঠীগুলো তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীরা টেলিভিশন ক্যামেরা ভেঙে ফেলেছে। তেহরিকে লাভব্যাক ইয়া রসুল্লাহ নামের একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাটে অবরোধ সৃষ্টি করেছে, কিন্তু সংবাদ মাধ্যম এগুলো দেখাচ্ছে না, কারণ পাকিস্তান সরকার এই সব ঘটনার ছবি দেখানোর উপর টেলিভিশন চ্যানেলগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন চার দিনের সফরে চীনে রয়েছেন। মধ্য অগস্টে প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর এটি হচ্ছে চীনে তাঁর প্রথম সফর। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন পাকিস্তান সরকার তীব্র আর্থিক সংকট মোকাবিলা করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ মকুফেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ মিস্টার খান দেখা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এবং তাকে বলেছেন যে পাকিস্তান নিদারুণ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শি কিংবা খান পাকিস্তানকে সম্ভাব্য সাহায্য দেবার ব্যাপারে সংবাদদাতাদের সামনে কিছু বলেননি, কিন্তু চীনা নেতা চীন পাকিস্তান সম্পর্কের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা বলেন এবং বলেন যে সব অবস্থাতেই তাঁদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বহাল থাকবে। পাকিস্তান এর আগেও ঋণ মকুফের পরিস্থিতি মোকাবিলা করেছে, কিন্তু এবারের পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন। এবার পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $800 কোটি ঋণ থেকে বেরিয়ে আসতে চাইছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের অসমে পাঁচজন বাঙালি দিনমজুরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়, আর এর প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের নানান জেলা শহরে ধিক্কার মিছিল বের হয়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
গতকাল রাতে তিনসুকিয়ার বাঙালিগ্রাম খেরবাড়িতে জংলা পোশাক পরা কয়েকজন যুবক ঢুকে বেছে বেছে পাঁচজনকে তুলে নিয়ে গিয়ে একটি সেতুর ওপর বসায়, তারপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। মৃতদের বয়স 18 থেকে 60। এই অকারণ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ কলকাতায় ও শিলিগুড়িতে তৃণমূলের বিশাল মিছিল বেরোয় দুপুরে। বিকেলে বেরোয় সিপিএমের একটি মিছিল। তিনসুকিয়ার বাঙালি সংগঠনগুলির ডাকে আজ সেখানে 12 ঘন্টা বন্ধ পালিত হয়। রাস্তার ওপর টায়ার জেলে আগুন জ্বালায় আর জানানো হয় প্রতিবাদ। আগামীকাল শনিবার সারা অসম বন্ধের ডাক দেওয়া হয়েছে। উলফা জঙ্গিরা এই হত্যার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে, যদিও তারা এক বিবৃতিতে ওই অভিযোগ অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অসমের নাগরিকপঞ্জির সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগ নেই তো। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকেই আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ বইমেলা দুই বাংলার সম্পর্ককে আগামীতে আরও নিবিড় সম্পর্কে বাঁধবে। কলকাতার অষ্টম বাংলাদেশ বইমেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন। শুনুন তাঁর পাঠানো প্রতিবেদন।
রণপা নৃত্যের মধ্য দিয়ে সম্ভাষণ গ্রহণ করে অষ্টম বার্ষিক বাংলাদেশ বইমেলার আজ কলকাতায় উদ্বোধন করলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন দুই বাংলার বিশিষ্টজনেরা। উদ্বোধনী ভাষণে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, এই বাংলাদেশ বইমেলাই দুই বাংলার সম্পর্ককে আরও নিবিড় করবে আগামী দিন। কলকাতার অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান মোহরকুঞ্জে বাংলাদেশের প্রকাশনা সংস্থার উপস্থিতিতে এবং 61টি স্টলের আয়োজনে আজ থেকে শুরু হলো কলকাতায় বাংলাদেশ বইমেলা। চলবে 11 নভেম্বর পর্যন্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ঠিক কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প কাগজপত্রবিহীন অভিবাসীদের উদ্দেশ্যে নতুন করে ভীতির সঞ্চার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নেবার প্রক্রিয়া এবং আইন আরও কঠোর করার লক্ষ্যে আগামী সপ্তাহে নির্বাহী আদেশ জারি করা হবে। এর ফলে দক্ষিণের সীমান্তের দিকে যে আশ্রয়প্রার্থীরা আসছে তাদের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলছেন, আর মাত্র কয়েকদিনের ব্যাপার, তারপরেই যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট প্রমাণ থাকবে যারা সৌদি সাংবাদিক খাশোকজিকে হত্যাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের। পম্পিও সেন্ট লুই বেতার কেন্দ্রে গতকাল জানান যে যুক্তরাষ্ট্রের প্রশাসন এই তথ্যের ধরনটা বোঝার চেষ্টা করছে। তিনি আরও বলেন যে এই হত্যার সঙ্গে সম্পৃক্ত বলে আমরা এখন পর্যন্ত যাদের চিহ্নিত করতে পেরেছি তাদের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি পর্যালোচনা করে দেখছি। ওদিকে নিহত সাংবাদিক জামাল খাশোগজির বাগদত্তা বলেছেন যে খাশোগজির মৃত্যুর ব্যাপারে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়ার মধ্যে তাঁর কথায় কোনো নৈতিক ভিত্তি নেই। হাতির চেঙ্গিস দি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত মতামত কলামে লিখেছেন, সকল দেশের মধ্যে যুক্তরাষ্ট্রেরই উচিত ছিল অপরাধীদের বিচারের সম্মুখীন করার বিষয়ে নেতৃত্ব দেওয়া। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে ক্ষমতাসীন 14 দলীয় জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে বৃহস্পতিবার রাতে যে সংলাপ হয়েছে তার অগ্রগতি ভালো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা জানিয়েছেন, সংলাপে রাজনৈতিক সংকটের তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। তাহলে সংলাপের ভবিষ্যৎ কি তা জানতে দুজন বিশ্লেষকের সঙ্গে কথা বলে ঢাকা থেকে জহুরুল আলম রিপোর্ট পাঠিয়েছেন।
প্রায় 4 ঘন্টাব্যাপী সংলাপ শেষে রাতেই সাংবাদিকদের কাছে এমন বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংলাপে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যফ্রন্টের নেতাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন,
শেখ হাসিনা তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে আমরা দিচ্ছি। নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র যেসব বিষয়ে তারা সহযোগিতা চাইবে সেসব বিষয়ে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, ঐক্যফ্রন্ট যদি আবারও সংলাপে বসতে চায় তা তারা জানালে তাতে ক্ষমতাসীনদের কোনো আপত্তি নাই। অন্যদিকে সংলাপের বিষয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন বলেন, সংলাপে বর্তমান রাজনৈতিক সংকটের তেমন কোনো সমাধান পাওয়া যায় নাই। এ প্রসঙ্গে তিনি বলেন,
আমাদের কথা আমরা বলে এসছি, ওনাকে উনি জানতে পেরেছেন, উনি ওনার কথাগুলো বলেছেন, ওনার মনের অবস্থা আমরা কিছু জানি।
ঐক্যফ্রন্টের আরেক নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেন, ফ্রন্টের 7 দফা দাবি তাদের কাছে তুলে ধরা হয়েছে এবং সেগুলো মানা না মানার দায়িত্ব সরকারের।
আমরা 7 দফা কর্মসূচি দিয়েছি, মানা না মানার দায়িত্ব হলো সরকারের। আমাদের কর্মসূচি আমরা দিয়েছি, এই নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বৃহস্পতিবার রাতের সংলাপ নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতাসীন 14 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ কতটুকু প্রভাব ফেলবে এমন এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার এবং রাজনৈতিক বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ ভয়েস অব আমেরিকাকে বলেন, সংলাপ নিয়ে জনমনে আশার সঞ্চার হলেও তার প্রতিফলন সংলাপে দেখা যায় নাই। তিনি বলেন,
যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় সংলাপ হচ্ছে সর্বশেষ অবস্থান বা ব্যবস্থা, যার মাধ্যমে যে কোনো চলতি সংকট থেকে জাতি মুক্তি পেতে পারে। বাংলাদেশে যে সংলাপ অনুষ্ঠিত হলো এই সংলাপটি ছিল বহুল প্রত্যাশিত, অভ্যন্তরীণভাবে জনগণের পক্ষ থেকে একটি আর্ট বা উপলব্ধি এরকম ছিল যে রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। অপরদিকে বৈদেশিক চাপ, পাশ্চাত্যের মিত্ররা এটা আশা করছিল যে বাংলাদেশে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাধান হোক, সে লক্ষ্যে সূচিত সংলাপটি ছিল খুবই আশার। কিন্তু যারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক বাস্তবকে উপলব্ধি করেন বা খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বিগত সময়ে কখনই কোন রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হয়নি। ফলপ্রসূ না হওয়ার কারণ হচ্ছে পাওয়ার পলিটিক্স এবং নন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড। এইখানে প্রথম দিকে দৃশ্যত শেখ হাসিনা বা সরকার প্রধানের আগ্রহ একটি ইতিবাচক মনে হলেও তাদের যতটা আমরা রাজনৈতিক ভাবে বুঝি তারা কোন কম্প্রোমাইজ রাজনৈতিক সমঝোতার জন্য মানসিক ভাবে পারিপার্শ্বিক ভাবে ব্যবস্থাগত ভাবে কাঠামোগত ভাবে কখনোই রাজি নয়। যে সামান্য রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আসলে সেগুলোও কোন কাজে আসবে না, এটি শুধুমাত্রই একটি আসা যাওয়ার মধ্যে সীমিত হয়ে পড়বে বলে আমার ধারণা।
রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার ওমর সাদাত সংলাপ নিয়ে তার মন্তব্যে বলেন,
গতকালকে যে রাজনৈতিক সংলাপটা অনুষ্ঠিত হলো সেটা দিয়ে দুটো জিনিস অত্যন্ত পরিষ্কার। সেটা হলো যে জনগণের এ ব্যাপারে তীব্র আগ্রহ রয়েছে যে কি হচ্ছে, রাজনৈতিক সংকটে কোনো সমাধান হবে কিনা। তবে একই সঙ্গে যে জিনিসটা দেখা দরকার, যে কোনো দেশে যে সুস্থ যে একটা রাজনৈতিক প্রক্রিয়া আছে বাংলাদেশে সেটা বর্তমানে নাই। সংসদ কি কেন? সংসদটা হচ্ছে যেখানে সকল রাজনৈতিক দল একসঙ্গে আসবে, কথাবার্তা বলবে, তাদের মিল অমিল যেটা আছে সেটা সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। কিন্তু একটি অকার্যকর সংসদ থাকবার কারণে বর্তমানে দীর্ঘদিন পরে যে রাজনৈতিক সংলাপে শুরু হয়েছে, জনগণ এটাতে অত্যন্ত সুষ্ঠুভাবে সাড়া দিয়েছে এবং তীব্র আগ্রহ প্রকাশ করেছে। এটার মধ্যে এটা অত্যন্তভাবে পরিস্ফুট হয়েছে যে জনগণের একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি প্রচন্ড আগ্রহ রয়েছে এবং জনগণ চাচ্ছে যে উভয় রাজনৈতিক দল যেন একসঙ্গে মিলে যেন সমস্যাটা একটা সমাধান করে। এখন এইটা দিয়ে সংকটের কোনো সমাধান হবে কিনা সেটা এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। তবে আপনি যদি দেখেন যে তিন দিন আগেও যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে সুর ছিল সুরটা কিছুটা হলেও বদলেছে। তারা আগে একদিন খুব শক্তভাবে ছিলেন, সংবিধান পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ করা হবে না। আমরা গত পরশু দেখেছি যে ওবায়দুল কাদের বলেছে যে দেখা যাক কি করা যেতে পারে। আবার একই সঙ্গে ঐক্যফ্রন্ট বলেছে যে তারা আলোচনায় যাবেন, সুস্থভাবে কথাবার্তা বলবেন। তারা উভয় একে অপরের সঙ্গে কথা বলেছেন, বেরিয়েছে, একজন বলেছেন যে আলোচনা ফলপ্রসূ, আরেকজন বলেছেন যে একেবারে অনাকাঙ্ক্ষিত। অতএব সংকটে যে কালকে সমাধান হবে সেটা না, কিন্তু এটা একটা সুন্দর সূচনা এবং আমরা সকলে মিলে এটাকে স্বাগত জানানো উচিত, এটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার শুরু হিসেবে।
তারা বলেন, সংকট নিরসনের জন্য দুপক্ষকেই আন্তরিক হতে হবে, তা না হলে জনগণের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা অপূরণীয়ই থেকে যাবে বলে তারা মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যকালীন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর কদিনের মধ্যেই। পিটসবার্গের ইহুদি উপাসনালয়ে হত্যাযজ্ঞ এবং বিশিষ্ট ডেমোক্রেট দলীয় নেতাদের কাছে পাইপ বোমা প্রেরণ এবং অভিযুক্ত ব্যক্তির গ্রেফতারের কারণে আমেরিকান জনগণ এখন সন্দিহান, দ্বিধাবিভক্ত। সমীক্ষকদের ধারণা, ভোটাররা যদি 6 নভেম্বর নতুন একটি কংগ্রেস নির্বাচন করেন তবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী 2 বছরের মনোনয়নে বিরূপ প্রভাব ফেলতে পারে। জিম মেলনের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম, সঞ্জনা ফিরোজ।
পিটসবার্গে ট্রি অফ লাইফ সিনাগগে হত্যাযজ্ঞে জনগণ অশ্রুসজল চোখে নিহতদের স্মরণে রাত জেগে কাটান। প্রেসিডেন্ট ট্রাম্প সহিংস ঘটনার নিন্দা প্রকাশ করে ঐক্যের আহ্বান জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
We condemn the historic evil of anti-Semitism and every other form of evil. And unfortunately, evil comes in many forms.
আমরা ইহুদিদের প্রতি চিরাচরিত ও অশুভ বৈরিতা এবং অন্যান্য সকল অমঙ্গলের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। দুঃখজনকভাবে অমঙ্গলের কালোছায়া আসে নানাবিধ রূপ নিয়ে, আর আমেরিকান জনগণ তখনই একতাবদ্ধ হন।
একজন সমীক্ষক জন হুডাকের মতে, সিনাগগে নির্বিচার হত্যাকাণ্ড এবং বিশিষ্ট ডেমোক্রেটস এবং ট্রাম্পের সমালোচনাকারীদের কাছে পাইপ বোমা প্রেরণের দায়ে অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার মধ্যবর্তীকালীন নির্বাচনী প্রচারের চূড়ান্ত দিনগুলিতে উত্তেজনা ও অনিশ্চয়তা বৃদ্ধি করেছে। পুরো দেশ এখন শোকাহত। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এমনই একজন যিনি শান্ত থাকবার আবেদন জানান। জো বাইডেন বলেন,
I know sometimes these days the anger, the hatred, the viciousness seem like they're going to overwhelm us. And it's on our leaders to set the tone, to dial down the temperature, to restore
মাঝে মধ্যে এমনটাই মনে হয় যে ক্রোধ, ঘৃণা আর উগ্রতা আমাদের আচ্ছন্ন করে ফেলবে। তখনই নেতাদের সেই উগ্রতা, সেই উন্মাদনা পরিহারের ডাক দিতে হবে এবং জাতীয় আলোচনায় মর্যাদা ও সম্মান ফিরিয়ে আনতে হবে।
কতিপয় ডেমোক্রেটসরা বলে থাকেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একদলীয় বিরুদ্ধাচরণ এই রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।
তবে হোয়াইট হাউস মুখপাত্রী সারা স্যান্ডার্স তা মানতে রাজি নন। তিনি বলছিলেন,
The very first thing the media did was blame the president and make him responsible for these ridiculous
প্রথমে যা বলতে হয় তা হচ্ছে প্রেসিডেন্টকে দোষারোপ করা হচ্ছে এবং হাস্যকর এসব ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অভিবাসনের মতো বিষয় নিয়ে সমর্থকদের কাছে নির্বাচনের দিনটি পর্যন্ত অবিরাম প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
দ্য ডেমোক্র্যাট পার্টি ইজ ওপেনলি এনকারেজিং মিলিয়ন্স অফ ইল্লিগাল অ্যালিয়েন্স টু ব্রেক আওয়ার লস, ভায়োলেট আওয়ার বর্ডারস অ্যান্ড ব্যাংক্রাপ্ট।
ডেমোক্র্যাট দল খোলাখুলিভাবে আইন ভঙ্গ করতে, সীমান্ত অতিক্রম করতে এবং দেশটিকে দেউলিয়া করতে লাখ লাখ অবৈধ বিদেশিদের উৎসাহিত করছে, এমনটা হতে চলেছে।
পক্ষান্তরে ডেমোক্রেটসরা এই প্রচারণায় স্বাস্থ্য পরিচর্যার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে। জিম কেসলার বললেন,
ডেমোক্রেটরা
এই নির্বাচনে স্বাস্থ্য পরিচর্যা কর বিল এবং অবশ্যই ট্রাম্পের উপর সবিশেষ দৃষ্টি রাখছে।
ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের নির্বাচনে সুফলের ব্যাপারে আশাবাদী।
সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আর আলাপন প্রতি সপ্তাহের মতো আজকেও সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং আমি সহযোগিতা করছি। শুরু করতে পারি? আমি আমি বিষয়টি বলে দেই। আজকের বিষয় আপনারা ইতিমধ্যে সবাই জানেন ফেসবুকে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংলাপ চলছে সেটি নিয়েই মূলত।
এই মাত্র কিছুক্ষণ আগে দ্বিতীয় সংলাপটি শেষ হলো।
হ্যাঁ, এবং আমরা নাসরিন হুদা বিথির সরাসরি প্রতিবেদন সেখান থেকে লাইভ রিপোর্টিং শুনেছি।
বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, আর আজকেরটি শেষ হলো প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে। তো বিভিন্ন দলগুলো এর সাথে মানে ছিলেন তাদের সঙ্গে এবং সেই আলোচনা শুরু হয়েছে। তো আমাদের আজকের অতিথি,
আমাদের আজকের অতিথি দুজনই সাংবাদিক এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচারিত যে পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সেটার সম্পাদক এবং টেলিভিশন ব্যক্তিত্ব নাঈম নিজাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মোস্তফা ফিরোজ আছেন, বাংলা ভিশনের বার্তা প্রধান। দুজনই,
ফিরোজ এবং নাঈম নিজাম দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনারা আছেন লাইনে?
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। তো সেলিম, প্রথমে কিছু বলতে চাও?
আমরা তো বলার চেয়ে শুনতে চাই দীপু ভাই এবং নাঈম ভাইয়ের কাছ থেকে। সংলাপের পরে প্রথম এবং দ্বিতীয় দুটো সংলাপই ইতিমধ্যেই শেষ এবং এরপরে রিয়াকশন আপনারা সরাসরি পাচ্ছেন।
হ্যাঁ, সেখানে কি দেখছেন এবং কি মনে করছেন? কারণ অনেকের ধারণা, যেমন আমাদের কাছেও শ্রোতাদের চিঠি আসছে সেলিম, যে এই সংলাপ থেকে কি আশা করা যায়, নিরপেক্ষ নির্বাচন হতে পারবে কি না, এই ধরনের মন্তব্য।
নাঈম নিজাম, আপনাকে অনুরোধ করছি প্রথমে যদি আপনি শুরু করেন।
অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের সংলাপের প্রয়োজনীয়তা অনেক বেশি দরকার ছিল, এই কারণে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন থেকে একটি আমরা দেখতে পেলাম পরস্পরের অনেক দূরত্ব ছিল এবং বাংলাদেশের রাজনীতিবিদরা যারা বিভিন্ন ভিন্ন মেরুকরণে একজন আরেকজনের কোন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেন না, এমনকি পরস্পরের কেউ মারা গেলেও সেখানে জানাজানি যাওয়া যাবে কি যাবে না, সেরকম একটা অবস্থার মধ্যে আমাদের রাজনীতিটা বিদ্যমান ছিল।
দারুণ একটা দূরত্ব সৃষ্টি হয়েছে,
দীর্ঘ সময়ের একটা দূরত্ব। আপনারা যদি দেখি গত অ্যাকচুয়ালি 21 আগস্ট গ্রেনেড হামলার পর থেকে সেটা ছিল, কিন্তু ওটা বাড়লো 2014 সালের ইলেকশনের পর, আরেক দফা বেড়ে গেল এবং 2014 সালের ইলেকশনের পর পরস্পরের সঙ্গে স্বাভাবিক সামাজিক সম্পর্কটুকু দরকার ছিল সেটুকু ছিল না। এখন যেহেতু সামনে একটা ইলেকশন, সেখানে সামাজিক দূরত্বটুকু দূর থাকুক, রাজনৈতিক দূরত্বটা কমিয়ে আনার জন্য একটা সংলাপের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা সবসময় অনুভব করেছিলাম। এই কারণে যে সংলাপটুকু গতকাল হলো, আমি মনে করি এটা ইতিবাচক দিক একটি কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাসটা অনেকটা কমিয়ে আনবে এবং এটির ফলাফলগুলো, যেহেতু অতীতের যে সংলাপগুলো ছিল, আমরা আব্দুল জলিল মান্নানের সংলাপ আমাদের জানা আছে, এর বাইরেও অনেকগুলো সংলাপ ওয়ানিরুল সরকারের পর তারাও বসেছিল আমাদের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে, ইলেকশন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির সংলাপ, প্রত্যেকটি সংলাপে যদিও ফলাফলটা আমরা সহজে আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু একটি বৈঠকের মধ্য থেকে আমরা দীর্ঘদিন যে সংকটটুকু ছিল এই সমাধানটা তো আশা করতে পারি না। সেটুকু হবে না। আমার কাছে মনে হচ্ছে একটা সমাধান, যেটা জটটা খোলা দরকার ছিল, জট খোলার জন্যই তো একটা সংলাপ, আর সংলাপের বিকল্পটা কি? গণতান্ত্রিক পরিবেশে সংলাপের বিকল্প হলো সহিংসতা, হানাহানি। আমরা সেরকম তো একটা বাংলাদেশের মতো জায়গা দেখতে চাই না। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বার্থ একটা সম্পর্কের দরকার সেটা দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাইনি, সেই জায়গাটুকু কমিয়ে আনার জন্য সংলাপের দরকার ছিল এবং সেটা শুরু হয়েছে। এই শুরুটা আমি মনে করি কন্টিনিউ করা দরকার এবং আগামী ইলেকশনকে কেন্দ্র করে, যেমন একটা জায়গাতে ছিল বিএনপিকে এতদিন সমাবেশ করতে দেওয়া হতো না এবং এখন তারা কালকে বৈঠকে বলা হলো যে না ঠিক আছে তারা
সমাবেশ হবে,
কোনো বাধা থাকবে না। হ্যাঁ, এটা এক ধরনের পজিটিভ জায়গা আমি মনে করি এবং বিএনপি সেখান থেকে দাবিগুলো তুলে ধরলে মিডিয়া আমরা উপস্থাপনের অনেক বেশি সুযোগ পাবো, অনেক বেশি সংকটটুকু দূর হবে। আমি মনে করি প্রক্রিয়াটা শুরু হলো এবং ইলেকশনের আগে আরো অনেক বসা দরকার বলে আমি মনে করি।
না, এটা তো একটা শুভ পদক্ষেপ, শুভ উদ্যোগ, কারণ একেবারেই মুখ দেখা দেখি বন্ধ সেই পরিস্থিতিতে আগামীতে নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেটা খুব একটা ইতিবাচক ভাবে কেউ নেবে না বা সেদিকে মানে মনে করবে যে এটা খুব একটা নিরপেক্ষ হবে কি না, এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাবে।
একটা ব্যাপার ছিল, ধরেন আমি একটু যোগ করছি সেখানে, ধরেন ইলেকশনের সময় মানুষ তার ভোটটুকু দিতে পারবে কি পারবে না, এটা সংশয়ের মধ্যে থেকে অগ্রসর হওয়ার মধ্যে যখন দেখবে রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক বৈঠক হচ্ছে এবং বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, এক্ষেত্রে প্রশাসনিক ভূমিকাটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবসময় একটা সাইড অবলম্বন করে একটা অভিযোগ দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনীতিতে দেখো আমরা শুনে আসি, এই জায়গাটুকুতে আমি মনে করি যে এই প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসবে, মানসিকতার মধ্যে হিসাব নিকাশ গুলো বদল হবে, মানুষ মনে করবে যে দুটি দল বা যাদের মধ্যে সংঘাত সহিংসতা এতদিন থেকে আমরা দেখতে বা অনেক সময় প্রতিহিংসা হিংসা রাজনীতিটুকু
আপনি কি মনে
করছেন কি মনে করছেন?
জি ধন্যবাদ, আমি কোন দ্বিমত করছি না নিজাম জি কি বলেছেন, কিন্তু আমার কাছে কিন্তু মানে একটা সংলাপ একটা রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে বসা সেই বিষয়টা আসলে কি হলো, তার তো কিছু হলো না। মনে করেন অনেক সামাজিক অনুষ্ঠানে আমাদের যে নেতারা সংলাপে বসছেন তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ না, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হয়, বিশেষ করে দূতাবাস গুলোর দাওয়াতে বা অন্যান্য অনানুষ্ঠানিক অনেক আলোচনা হয়, কিন্তু যে লক্ষ্যটা নিয়ে অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটা যা সরকারি দলের বাইরে যে সমস্ত পক্ষ আছে তাদেরকে কতখানি ইনশিওর করা হলো আইনগত ভাবে বা সাংবিধানিক ভাবে তার কিন্তু কোনো ফলাফল কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মনে করেন আপনি একেবারে যদি সংবিধানের একেবারে ইতি যেটা আছে সেটাই যদি রাখেন, তারপরেও একটা আশ্বাস আমি আশা করেছিলাম যে নির্বাচনকালীন সরকারে আওয়ামী লীগ বা মহাজোটের বাইরেও অন্যান্য নেতাদের একটা অংশগ্রহণ থাকবে, যেই নির্বাচনকালীন সরকার একটা সুন্দর ভালো নির্বাচন করবে। আমরা কিন্তু সেরকম আশা বা প্রত্যাশার কথা শুনলাম না, শুধু শুনলাম যে সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে এবং বাধা দেওয়া হবে না। তার মানে কি? অর্থাৎ এখনো পর্যন্ত তার মানে প্রশাসনের অনুমতি নিয়ে সবকিছু করতে হবে, তো প্রশাসন যদি নির্বাচনের একদম দাঁত প্রান্তে এসে যদি দেখে যে প্রতিকূল অবস্থা অর্থাৎ শাসক দলের জন্য একটা খারাপ অবস্থা, তখন তো তারা যদি তার কমিটমেন্ট গুলো প্রত্যাহার করে তাহলে সেই ক্ষেত্রে প্রোটেকশনটা কি সেই বিষয়টা কিন্তু নিশ্চিত না। মুখ দেখা দেখি হ্যাঁ অবশ্যই আপনি একটা মন্দের ভালো হিসেবে ধরতে পারেন, কিন্তু এখন কি মন্দের ভালো হিসেবে ধরার বিষয়টা না দুদিন পর যেখানে ক্ষমতার পরিবর্তনের বিষয় আছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আপনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো যারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণভবনে সংলাপে অংশ নিয়েছে তাদের দাবি কি মানা হলো তা কিন্তু আমরা কিন্তু একেবারে মানে কি বলে মোটা দাগে কিন্তু কোনো কিন্তু আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা ছাড়া আপনি মনে করেন যে রাজনৈতিক দলগুলো গেল সেখানে খাওয়া দাওয়া হলো
আলোচনা হলো
সংলাপের মধ্যে একটা সুন্দর পরিবেশ হলো, শুধু এইটুকু কি যথেষ্ট?
না,
সেটা তো অবশ্যই না।
ফ্রন্টের যে প্রতিক্রিয়াটা সেই প্রতিক্রিয়াটা কিন্তু তারা বলেছে তারা কিন্তু আশাবাদী হয়নি, কেউ বলেছেন অসন্তুষ্ট হয়েছে,
হ্যাঁ এক একজন এক এক রকম মত দিয়েছেন
জায়গাগুলো,
আলোচনা
যে সরকারের
পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, সংবিধান যদি সংশোধনের কোন ব্যাপার থাকে সেই বিষয়গুলোর আর স্কোপটা কোথায়? অর্থাৎ আপনি একটা শুরু করলেন, কিন্তু এমন একটা সময় শুরু করলেন যখন আর সমাধানের জন্য যথেষ্ট পরিমাণ যে সময়টা সেই সময়টা কিন্তু আপনি আর রাখলেন না। তাহলে সেখানে কতক্ষণই আপনি আন্তরিক যে বিদ্যমান যে সংকট, যে সংকটটা 2014 5 জানুয়ারি থেকে শুরু হয়েছে, আপনি গোটা বছর এত দীর্ঘ সময় আপনি চুপ থাকলেন, এখন যখন নাকি মুখ খুললেন বা সংলাপের আয়োজন করলেন একেবারে শেষ প্রান্তে এসে, এবং 8 তারিখ পর্যন্ত আপনি ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে, তারপরে শিডিউল ডিক্লিয়ার হবে, তারপরে শিডিউল ডিক্লিয়ারের পরে আপনি কি সংলাপ করবেন?
এই নির্বাচনকে সামনে রেখে এই বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বা কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল সেটিকে ঘিরে বাংলাদেশের মানুষের মনে তো নানান রকম প্রশ্ন রয়েছে, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এই আজকের এই আলোচনা অনুষ্ঠান শুরু করেছি, বিশেষ করে সংলাপকে ঘিরে। তো এই সংলাপ শুধুমাত্র বাংলাদেশে যারা অবস্থান করছে তারা নয়, প্রবাসের বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যারা আছেন, আমি এই জন্য উল্লেখ করলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপির দুজন নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, তাদের রিয়াকশন জানার জন্য। ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ লতিফ সম্রাট দুজনই যোগ দিয়েছেন।
তো আমরা শুনে নিই তাদের বক্তব্য।
জি, ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার বক্তব্য আগে শুনতে চাই আমরা।
আপনাদের তো ধন্যবাদ জানাচ্ছি আমাকে, আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আমার, আমি দুইজন বিজ্ঞ বক্তারই কথা শুনেছি, আমরা আর কতদিন এই সংলাপ নিয়ে থাকবো? আমার কথা হলো এই জায়গাটায়, আমরা 46-47 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে, অনেক তরাই উতরাই পার হয়ে আমরা একটা প্রস্তুত ক্ষেত্রে এসেছি যে একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আমরা বাংলাদেশ দেখতে চাই। আমি তো মনে করি গত 5 বছর, গত 47 বছরের ভেতর এই 5 বছর দেশটার সরকার চালিয়েছে উইদাউট এনি মুভমেন্ট, উইদাউট এনি স্ট্রাইক অর এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স, শুধু তাই হয়ে থাকে। তাহলে আমি কিন্তু খুব একটা সমস্যা দেখি না, একটি সরকার 10 বছর ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার 10 বছর দেশ চালিয়েছে, নির্বাচন হবে, সরকার করবে না নির্বাচন, নির্বাচনটা করবে নির্বাচন কমিশন। আজ যদি আমি সারা বিশ্বে, ইভেন ইন আমেরিকাও যদি বলেন, আমরা ইলেকশন হয় সরকারের কোনো দায়িত্ব আছে তাদের, কিন্তু আসল দায়িত্ব থাকে ইলেকশন কমিশন, দে উইল কন্ডাক্ট দ্য ইলেকশন, এবং ইলেকশন ছাড়া সরকার পরিবর্তন করার কোনো ভেহিকলস আমার জানা নেই। আমি মনে করি বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, যে যে আলোচনায় হোক না কেন, আমার মতে কোনো আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না। আসুন আবার নির্বাচন করি, 16 কোটি মানুষের নির্বাচন, সেখানে সারা বিশ্ব থেকে অবজারভার যাবেন, দেখবেন যদি নির্বাচন পার্টিসিপেটরি না হয়, যদি নির্বাচন ক্রেডিটেবল না হয়, সে তো সারা বিশ্ব দেখবে, সারা বাংলাদেশের জনগণ দেখবে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল যেটা, সেটা হলো আপনারা ইলেকট্রনিক মিডিয়াম প্রিন্ট মিডিয়া। আপনাদের উপস্থিতিতে আমার মনে হয় আগামী নির্বাচন যদি সব দল পার্টিসিপেট করাই উচিত, যদি তারা রাজনীতি করতে চায় বাংলাদেশ 16 কোটি মানুষের জন্য, তাদের আগামী নির্বাচনে যে শিডিউল ঘোষণা হবে শিডিউল অনুযায়ী তাদের অংশগ্রহণ করা উচিত, এবং সে ইলেকশনটা পার্টিসিপেটরি হচ্ছে কিনা, ক্রেডিটেবল হচ্ছে কিনা, সেটা দেখা যাবে আফটার দ্য ইলেকশন। বিফোর দ্য ইলেকশন উই শুড নট থিঙ্ক এনিথিং অ্যাবাউট ইট, আমাদের একটু এগিয়ে যেতে হবে, অতীতের দিকে দেয়ে আর লাভ নেই। আলোচনা বসে সংলাপ বসে, আমি বলি সংলাপে কোনো লাভ হবে বলে আমার আমার বিশ্বাস হয় না। আপনি যদি অতীতে দেখেন বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন সংলাপ হয়েছে, রেজাল্ট ইজ আলটিমেটলি রেজাল্ট ইজ জিরো।
সো আপনার ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা বিএনপি সাবেক যিনি আছেন প্রধান, যিনি ছিলেন এখানে যুক্তরাষ্ট্রে, আব্দুল লতিফ সম্রাট, তার বক্তব্য কিছুটা শুনি।
আচ্ছা, থ্যাংক ইউ,
ধন্যবাদ।
আব্দুল লতিফ সম্রাট আপনি আছেন?
জি, আমি,
জি জি, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলবেন কিছু, আপনি তো আলোচনা শুনলেন।
জি, আমি বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এই সংলাপ সম্পর্কে স্পেসিফিক কিছু কথা খুব যতটা দ্রুততার সাথে সম্ভব বলবো। সেটা হলো এই সংলাপকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আশঙ্কা এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে সন্দেহ ছিল সরকারের অসদিচ্ছা আছে, সেইটাই মূলত সংলাপের পরে মানুষ দেখল যে সরকারের সদিচ্ছা ইচ্ছার কতটা অভাব ছিল। আমরা অনেকে হয়তো মনে থেকেও থাকতে পারে, গত নির্বাচনের আগে এই বর্তমান প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী নেত্রীকে সংলাপের জন্য আহ্বান করছিলেন, উনি যান নাই। জনমনে ধারণা ছিল যে উনি গেলেই বোধহয় সব সমাধান হয়ে যেত। অ্যাটলিস্ট এই সংলাপের পরে জনগণ আরো পরিষ্কার হতে পেরেছে যে এদের সঙ্গে সংলাপ মূলত নিষ্ফল হতে বাধ্য। কিন্তু না গেলে জনগণের কাছে জাতীয় ঐক্য ফ্রন্টের একটা দায়বদ্ধতা থাকত যে আপনাদের ডাকা হয়েছিল, আপনারা যান নাই। তারা যে মূলত জাতীয় ঐক্য ফ্রন্টই কিন্তু সরকার ডাকেনি, এটা একটা ভুল প্রচার হচ্ছে। সরকার কোনো আহ্বান করেনি, সরকার জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বানে সাড়া দিয়েছে মাত্র, এবং অসময়োচিত সাড়া। যেটা আমি যদ্দূর শুনেছি, যদি ঠিক শুনে থাকি, মোস্তফা ফিরোজ সাহেব বলছিলেন, সেটা হইল যে এই সংলাপের আহ্বান এই সরকারকে বহুদিন করা হয়েছে, অনেকদিন যাবৎ করা হয়েছে, তিনি সংলাপে আগ্রহ প্রকাশ করেন নাই। এখন এই চলতি জাতীয় সংসদের শেষ অধিবেশন শেষ করে এবং নির্বাচন কমিশনের কর্তৃক 3 তারিখে তফসিল ঘোষণার সুনির্দিষ্ট একটি কর্মসূচি সামনে রেখে এবং সংলাপ শুরুর মাত্র 2 দিন আগে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজাকে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার মধ্যে দিয়ে সরকার মোটামুটি একটা সংকেত দিয়েই যাচ্ছিল যে ডাকার দরকার ডাকলাম, যা বলার সে তো বলবো, তাল গাছ তো ঠিক রাখবো। এইটাই হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এর আগে একজন বক্তা বললেন আমরা আর কত সংলাপ করব, এই কিন্তু গত 10 বছরের মাত্র প্রথম সংলাপ, অতএব কত সংলাপের কথাটা ঠিক হয় নাই। আর একটা শেষ কথা আমি বলি যে সবসময় সরকার সংবিধানের দোহাই দেয়, কিন্তু এবারও তাই হইল। আমরা সংবিধান এরকম কিন্তু 96 সালেও সংবিধানে কোনো ব্যবস্থা ছিল না, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় তখন বিএনপি কিন্তু সংবিধান সংশোধন করে নির্বাচন দিছিল। অতএব এই সরকার যদি জনগণের আশা আকাঙ্ক্ষা, আমরা যেটা জরিপে দেখেছি 90% লোক বিশ্বাস করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে একটা নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকা উচিত এবং নিরপেক্ষ নির্বাচনে কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। কিন্তু দেখেন একটা সুনির্দিষ্ট জিনিস বলি, এই যে একটা সংলাপ হলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নিজের থেকে কাউকে বলেননি যে আমরা এই নির্বাচনকালীন একটা সরকার করব, তো আপনারা কি সেটার মধ্যে পার্টিসিপেট করবেন কিনা, সেটাও কিন্তু কোনো প্রস্তাব আকারে আসে নাই।
নির্বাচনকালীন সরকার গঠনের প্রসঙ্গ তো আসেই না,
আগে তো ওটা হতে হবে,
আসলে আলোচনায় বসার,
আলোচনা হয়নি। তার কারণ হলো যে উনি তো প্রথম থেকেই আগাগোড়া সংবিধান 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 সব মিলায়ে যে 2-3টে প্রশ্নে অনেকেই বলতেছে পজিটিভ বলছে, তা এখন আমি চাইছিলাম অনেক কিছু, আমাকে সব মিলায়ে যে এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে পারবা, এই হলো তোমার অধিকার, বাড়ি প্রবেশের অধিকার নাই, কে ঘুর ঢুকবে কে বের হবে সে ব্যাপারে তোমার বলার কিছু নাই, আমি যখন ইচ্ছা তোমার দরকার হলে রাস্তায় হাঁটা বন্ধ করতে পারবো, সমস্ত আইন বজ্র আটুনি দিয়ে তারপরে আপনি বললেন যে এইবার আসেন।
আমি এই সঙ্গে মনে করে দিই শ্রোতা দর্শক, আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে যে নির্বাচন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে যে সংলাপ চলছে সে বিষয়ে আলোচনা শুনছেন। সরাসরি আমাদের কাছে স্টুডিওতে টেলিফোন করতে পারেন, টেলিফোন নাম্বার 2026193062, 202-619-3062 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্ন মতামত জানাতে পারেন আমাদের। সেলিম,
আমি আপা গতকালকের সংলাপ মানে আগের ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে যে জোটের সঙ্গে যে সংলাপ হয়েছিল সেটার কিছু অংশ দাবিগুলো কতটা পূরণ হবে বা হতে পারে এই নিয়ে নাঈম নিজামের কাছে একটি প্রশ্ন করতে চাই। এবং আব্দুল লতিফ সম্রাট যে কথা বললেন যে যে দাবি নিয়ে সংলাপে বসেছিল মূলত দাবি ছিল যে এই সরকারের এই ইয়ে ভেঙে দিয়ে যে মন্ত্রী পরিষদ আছে এটি ভেঙে দিয়ে একটি নির্দলীয় জোট গঠন করা, নির্বাচনকারী গঠন করা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, এই এই ছিল মূলত তিনটি দাবি।
তো এর ভিতরে সোচ্চারভাবে ওঠেনি
না, এটাই আমি বলছি যে এই সংলাপের সময় দেখা গেছে যে ওই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি মির্জা ফখরুল ইসলাম, ইসলাম আলমগীর, ব্যারিস্টার মদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার যারা ছিলেন তারা জোরালোভাবে হয়তো দাবি তুলতে পারেননি
কারণ প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে এটা আদালতের ব্যাপার,
আদালতের বিষয়। মূল যে দাবিগুলো ছিল এইগুলো নিয়ে কতটা কথা হয়েছে এবং সেগুলো মানার ব্যাপারে কি সম্ভাবনা রয়েছে?
দেখুন, আমরা তো উন্নত গণতান্ত্রিক দেশের সংস্কৃতিতে একটা যে অবস্থান থাকা দরকার বাংলাদেশ সেটি কখনোই সেভাবে ছিল না, এখনো নেই, এটি হলো বাস্তবতা। দ্বিতীয়ত হলো দীর্ঘদিন থেকে মানে গত কয়েকটি বছর থেকে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে হামলা, মামলা, গ্রেপ্তার এই একটা বিষয়ের মধ্যে তারা একটা আতঙ্কের মধ্যে সবশেষ যে অবস্থানটুকুতে ছিল যে আগামী ইলেকশন তারা অংশ নেবে কি নেবে না এই জায়গাটুকু। 2014 সালের এনভায়রনমেন্ট এক ধরনের ছিল, এখন আজকে এনভায়রনমেন্টের মধ্যে আমাদের রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের সার্বিক অবস্থানটা বজায় আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটুকুতে যেই দাবিগুলো সেখানে উপস্থাপন করা হলো এবং আমরা যেটুকু জানতে পারলাম সেই জায়গাগুলো থেকে মূলত খুব একটা কোনো একটা গ্রহণ করা হয়নি। আর যেভাবে ধরেন মাহমুদুর রহমান মান্না, সুলতান মাহমুদ মনসুর বলিষ্ঠ ভাবে তাদের কণ্ঠকে উচ্চারিত করেছিলেন, বিএনপি নেতাদের অবস্থান ততটা বলিষ্ঠ ছিল না বলে আমরা।
হ্যাঁ, আচ্ছা, আমি নাঈম নিজাম আপনাকে একটু থামাচ্ছি, আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, আমি টেলিফোনটা নিয়ে নিই তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। হ্যালো, হ্যালো,
আসসালামু
আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কথা বলছি এম সবুজ মাহমুদ জামালপুর জেলা থেকে, বাংলাদেশের জামালপুর জেলা থেকে।
আচ্ছা, ধন্যবাদ, বলুন তো আপনার বক্তব্য কি?
আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটের এই মানে কি বলবো গভীরতম একটা সময়ে যে সংলাপের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে, তো উনি যে সংলাপটা আহ্বান করেছেন এই সংলাপটা আসলে রাজনৈতিক দৃষ্টিতে অনেক সুন্দর এবং সুশৃঙ্খল এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি একটা মানে উল্লেখযোগ্য লক্ষ্য হিসেবে আমরা দেখতেছি। কিন্তু আসলে বাস্তবে এই সংলাপের ফলপ্রসূ কতটুকু মানে প্রবাহমান থাকবে বা ফলটা কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে এটা আমি বিশ্লে কৃষকদের কাছে আসলে জানতে চাই।
আচ্ছা, ধন্যবাদ সবুজ বিচ্ছির আপনার যোগাযোগ মানে এই মন্তব্যের জন্য বা আপনার প্রশ্নের জন্যে। সেলিম, আর একজন শ্রোতা যিনি আমাদের কাছে ইমেল পাঠিয়েছিলেন,
মুকুল সর্দার,
মুকুল সর্দার খুলনা থেকে,
আমি একই সঙ্গে প্রশ্নটি করে নিই তাহলে। মুকুল সর্দার লিখেছেন, তিনি অনেক কিছু বলেছেন, তারপরে প্রশ্ন হচ্ছে এই সংলাপ কি শুধু লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র, এক। দ্বিতীয় প্রশ্ন হলো সরকার বা জাতীয় ঐক্য ফ্রন্ট কি অর্জন করতে চেয়েছিল এই সংলাপ থেকে। তৃতীয়, সংলাপে যেহেতু কোনো সমাধান আসেনি তাহলে সাধারণ নির্বাচন কোন দিকে এগুচ্ছে, আরেকটি প্রশ্ন করেছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা কতটুকু। তার মানে সংলাপের দাবিগুলোই এই প্রশ্নে তুলে
আনলে যে দুজন আছেন দুজনের কাছেই আমরা যাই।
নাঈম ভাই আপনি একটু বলুন, তারপরে আমরা মোস্তফা ফিরোজের কাছে যাচ্ছি।
না, আমি শ্রোতাদের প্রশ্নের সঙ্গে একদম আমি মনে করি এটাই বাস্তবতা, বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রশ্নগুলো এখন উত্থাপন হচ্ছে। আর একটা সবচেয়ে বড় বিষয় আমি প্রথম থেকে যেটি বলে আসলাম সেটা হলো সংলাপের বিকল্প হলো সংলাপ, সহিংসতা অথবা যুদ্ধ, এর কোনটাই তো আমরা 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 চাই না আমাদের দেশে হোক, এর কোনটাই তো আমরা দেখতে চাই না। সেখানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীল একটা অবস্থান তৈরি হয়, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় তাহলে অনেক পরিবেশটাই বদলে যাবে, একটা ইলেকশন স্বাভাবিকভাবে অনুষ্ঠান করার জন্য, সেখানে কিন্তু একটা বড় দাবি ছিল ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য। ডক্টর কামাল হোসেন সাহেব স্পষ্ট করে ইলেকশনটা এখন পিছানোর দাবি জানিয়ে আসছেন। তো সেই জায়গাটুকু সেটা গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত কারণ, প্রাইম মিনিস্টার বলেছেন সেটি ইলেকশন কমিশনের এখতিয়ার ভুক্ত, সেটি সরকারের পক্ষ থেকে করার বিষয় না, তারা ইলেকশন কমিশনার আবেদন করতে পারেন। তো বাস্তবতা হলো ইলেকশন কমিশন যে প্রস্তুতিটুকু গ্রহণ করেছে, এবং আমরা যদি শুনতে পেলাম 20 ডিসেম্বর কিংবা অথবা 27 ডিসেম্বর তারা একটা তারিখ নির্ধারণের প্রস্তুতি, বা 18 ডিসেম্বর তারা একটা প্রস্তুতি তাদের মধ্যে, সেই জায়গাটুকুতে আমরা তো একদমই বলি সেটা হলো যে আমাদের ইলেকশন কমিশন কিন্তু ভারতের সিএম সেশনের ইলেকশন কমিশনের মতো শক্তিশালী কিংবা অর্থবহ তারা নিজেদেরকে নিজেরাই মনে করে না। যদিও সংবিধান তাকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে দিল, এবং সংবিধান ইচ্ছা করলে নির্বাচন চলাকালীন সময় ইলেকশন কমিশন পুরো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা, যারা ইলেকশন প্রপারলি আয়োজন করার ক্ষেত্রে সহায়তা করবেন না, মানুষ এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন না, এবং একজন কোন একটা পার্টির পক্ষে অবস্থান গ্রহণ করলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা আমাদের সংবিধান তাদেরকে দিয়ে রেখেছে।
আমি আমরা অন্য প্যানেলে চিনে মুস্তাফা ফিরোজের কাছে যাই, যে ওনার
বক্তব্য
একই প্রশ্ন, যে আপনি তো শুনেছেন নিশ্চয়ই প্রশ্ন মুকুল সর্দার এবং সবুজ বিশ্বাসে, তো আপনি একটু যদি বলেন।
জি, সবাই দেখেন সংলাপের ব্যাপারে শুধুমাত্র একটা বড় করল নেতারা এখনো এটা নিয়ে কিন্তু আসতে চায় না, কারণ আপনি জানেন যে সবাই জানেন যে নির্বাচনটা এক পক্ষের ক্ষমতায় থাকা আর এক পক্ষের ক্ষমতায় আসা এরকম একটা প্রশ্ন, এবং যে রাজনৈতিক তিক্ততা সেখানে শুধুমাত্র ব্যক্তিগত সৌহার্দ্য বাড়লো সুসম্পর্ক থাকলো সেটাই তো বিষয় না। বিষয়টা হলো যে আমার মৌলিক সাংবিধানিক বিষয়গুলো, অর্থাৎ আমি নির্বাচনে আমি খেলাধুলা করব স্বাধীন মতন, আমি আমার অধিকারগুলো পাবো, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন এবং পুলিশ সব রকম ভাবে তারা নিউট্রাল একটা রোল প্লে করবে সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত না। যেমন দেখেন নির্বাচন কমিশনার কবিতা খানও নিজেই বলেছেন একটা বিষয়ে, সেটি বলেছেন যে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র পুলিশ এটা হচ্ছে প্রধানমন্ত্রীর এখতিয়ার, এটা কথা বলা এটা হচ্ছে অসাংবিধানিক। তিনি আরেকজন কমিশনারের বিষয়ে বলেছেন, তাহলে নির্বাচন কমিশনের যদি এই অবস্থান থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি সেইভাবে তাদেরকে না বলে যে না নির্বাচন কমিশন একেবারে স্বাধীনভাবে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশকে তা মতন করে স্বাধীন নির্বাচনের জন্য মুক্ত নির্বাচনের জন্য যেটা করার দরকার সেটা করতে পারবে, এই মর্মে যদি সমঝোতা উপনীত না হয় শুধুমাত্র মৌখিক আশ্বাস দিয়ে কিন্তু এই বিষয়টা নিশ্চিত হবে না, কারণ অতীতে কিন্তু এরকম অনেক মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস গুলো কিন্তু শেষ পর্যন্ত থাকেনি। সাংবিধানিক একটা অধিকারের ব্যাপার ছিল সেটা কিন্তু তাদের মধ্যে দিয়ে অর্জিত হয়নি।
ধন্যবাদ। আমাদের লাইনে আছেন একজন শ্রোতা, আমি তার বক্তব্য শুনিনি আমরা, বা তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি নিচ্ছি আপনাকে। শ্রোতা কে আছেন লাইনে?
অনিমায় রায় আছেন।
হ্যালো,
হ্যাঁ
বলুন, কোথা থেকে বলছেন?
বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে বলছি।
হ্যাঁ বলুন বলুন।
আমার প্রশ্নটা ছিল আসলে যে সংলাপ বা এই ধরনের যা কিছু আমরা দেখতেছি, আমি গত 2 নির্বাচন থেকে দেখতেছি আর কি, বা এর আগের নির্বাচনে শুনেছিলাম যে সংলাপ হয় বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, কিন্তু এই সংলাপকে আসলে মানা যায় না কেন, আর মানানো হয় না কেন? সংলাপকে তো কেউ অনুসরণ করেই না, শুধু সংলাপ তো সংলাপেই সংলাপের মতোই হয় আর কি।
কিন্তু সাংবিধানিক ভাবে আমাদের ইলেকশন কমিশন যথেষ্ট শক্তিশালী। এখন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে ভারতীয় ইলেকশন কমিশন বরখাস্ত করার এখতিয়ার যেমন আছে, তেমনি যদি কোন রিটার্নিং অফিসার অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ সুপার প্রপারলি যদি নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হন, তাদেরকে বহিষ্কার করার একদম পূর্ণ ক্ষমতা সংবিধান আমার ইলেকশন কমিশন দিয়ে রেখেছে। এক পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে, ব্যক্তিত্ব যদি সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, যদি ইলেকশন কমিশন তার নিজের ব্যক্তিত্বটুকু নিয়ে কাজ করতে পারে, নিরপেক্ষভাবে কাজ করে, তারা যদি নিজেরাই কোন দলবাজি দলকানা রোগে আক্রান্ত না হয় তাহলে সেখানে কোনো সংকট থাকে না। দ্বিতীয়ত হলো আমি মনে করি ইলেকশনের কোন বিকল্প নাই প্রথমত, এবং সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে এবং মানুষের ভোটাধিকারটাকে নিশ্চিত করা,
সেই জায়গাটুকু তো সবাইকে সম্মিলিত যখন ডিসকাশন বা সংলাপে আলোচনায় বসবে তখন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে, ওনারা যখন বসলেন তখন পরিবেশটা অনেক দূর সামনে এগিয়ে চলে আসে। ইলেকশন পরিবেশ ক্রিয়েট করার জন্য প্রিপারেশনের পার্ট হিসেবে আমি মনে করি সংলাপ একটা অপরিহার্য পজিটিভ একটি জায়গা, এবং আগামী দিনে আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য এই জায়গাটার যে যাত্রাটুকু শুরু হলো এটা যদি আমাদের রাজনীতিবিদরা কন্টিনিউ করেন তারা একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন, বাংলাদেশের মানুষের মধ্যে আস্থার জায়গাটুকু বাড়বে। আর মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে তখন তার পছন্দের প্রার্থী থাকে তার ভোট দেওয়ার সুযোগটা পাবে, এবং সেই পরিবেশটুকু করার জন্যই রাজনীতিবিদদের পারস্পরিক যে দীর্ঘ একটা দূরত্ব পরস্পর সঙ্গে দেখেন
আসলে গণতান্ত্রিক একটি দেশ বাংলাদেশ, সেই দেশের জনগণ অতীতে প্রমাণ করেছেন তারা তাদের অধিকার নিয়ে কত দূর এগিয়ে যেতে পারেন, তো এবারও সেটাই আশা করছেন অনেকে।
আব্দুল
লতিফ সম্রাট আছেন,
জি দুজন অতিথি নিউ ইয়র্ক থেকে যারা আছেন তারা এখনো আছেন, যদিও থাকার কথা ছিল না কিন্তু তাদের সময়
খুব সংক্ষেপে যদি দুজনেই বলেন।
আব্দুল
আমি একটা পজিটিভ, এই যে নঈম নিজাম সাহেব যে বললেন যে পজিটিভিটি, একটা পজিটিভ শুধু আমার দৃষ্টিকোণ থেকে মনে করি, যদি শুধু এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা আসতো যেটা নির্বাচন কমিশনের মাধ্যমে দেওয়া যেত যে আমরা প্রাথমিক একটা গুডউইল হইল, নির্বাচন এক মাস দুই মাস পিছিয়ে দেওয়া হইলো এবং সংলাপের পরবর্তী ডেট নির্ধারণ করা হইল, তাইলে জাতি বুঝতে পারত যে এখানে এখনো কিছু পজিটিভ করার মতো সুযোগ আছে। এইটা ছাড়া আমরা যতই আলাপ করি ওই সাংবিধানিক রাইট, নির্বাচন কমিশন, উই নো কাজীর গরু কিতাবে থাকে, কখনো আপনি একজনকে পৃথিবীর সবচেয়ে সেরা অস্ত্র দিতে পারেন, সে যদি সেটা চালাইতে না চায় তাইলে সেই অস্ত্র তো কোনোদিন ইফেক্টিভ হবে না। ঠিক সেম আজকের নির্বাচন কমিশন অথবা অন্য যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা দলকানা, তারা এইভাবে থাকা অবস্থায় এবং নির্বাচন না পিছায় একটু নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা মানে করা না গেলে এই নির্বাচন সফল হবে না, অংশগ্রহণমূলক হবে না, সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। এবং আমার আশঙ্কা হয়, আমি বলছি না এটা হওয়া উচিত, বাট আমার আশঙ্কা হয় দেশে আবার নৈরাজ্য সৃষ্টি হতে পারে।
জি আপনাকে ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান।
আমি আপনাদের সবার কথা শুনেছি, খুবই সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার মনে হয় আমার একটা জায়গায় খোলা আছে ক্ষমতা পরিবর্তনের যে ভেহিকলটা সেটা হলো নির্বাচন। আগামী নির্বাচন হতে যাচ্ছে, আজকে যারা ঐক্য জোটি বলবেন ঐক্য ফ্রন্ট যারা এসেছেন, আজকে যদি আগামী নির্বাচনে যদি তারা অংশগ্রহণ না করে এর জন্য দায়ী তারা থাকবে, তারাই থাকবেন, কারণ কারোর জন্য নির্বাচন বসে থাকবে না। গতবারও যেরকম নির্বাচন হয়েছে এবারও নির্বাচন হবে, এবং নির্বাচনটা অনুষ্ঠান করার দায়িত্ব কিন্তু সরকারের,
আমাদের হাতে খুব একটা সময় নেই।
আপনার আশাবাদ সফল হোক
সেটাই আশা করব। আমরা আমাদের দুজন যারা প্যানেলিস্ট আছে তাদের কাছে আবার
বলি যে নৈরাজ্যের ইঙ্গিত দিলেন বাংলাদেশ আর নৈরাজ্য করতে দেওয়া হবে না,
বাংলাদেশের জনগণই সেদিকে নজর দেবেন যাতে কোনো নৈরাজ্যের সৃষ্টি না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হোক সেটাই।
আমরা আর এক মিনিট সময় নেই দুজনের কাছে,
আমরা প্রথমে যাই মুস্তাফা ফিরোজের
কাছে। মুস্তাফা ফিরোজ, আজকে যে ইয়েটি হলো আলোচনা হলো তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন, সংসদ ভেঙে দেওয়া, ইসি পুনর্গঠন, ইভিএম ব্যবহার না করা এবং ভোটে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন, এই পাঁচ দফা দাবি নিয়ে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বসেছিলেন। এটা এবং পরবর্তীতে যা আরো যে আলোচনা হবে তার সফলতা কতটুকু মনে করছেন?
আজকে
আজকে ঐক্যফ্রন্ট বাঁধেন, আজকে যুক্তফ্রন্ট যে দাবি নিয়ে গেছে সেই দাবির ব্যাপারে কি কোনো পজিটিভ রেজাল্ট অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলেছে যে এই দাবি গুলি ঐক্যফ্রন্ট করেছে, যুক্তফ্রন্ট করেছে, সুতরাং এই বিষয় নিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছাবো, সেরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই। তার মানেটা কি? তার মানে যে মূল দাবিগুলো কিন্তু নেই, শুধুমাত্র আছে আশ্বাস যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে, হবে কিভাবে রাজনৈতিক দলগুলো একদম নিশ্চিত হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু ধারাবাহিক ভাবে বিভিন্ন নাশকতার মামলা, গায়েবী মামলা এগুলি হচ্ছে, এগুলি যে হবে না এটা কে প্রোটেক্ট করবে? অর্থাৎ যিনি ক্ষমতায় আছেন তিনি তো আবারও ক্ষমতা আসতে চান, তাহলে তার আসার উপরে তার সদিচ্ছার উপরে কি তার সকল রাজনৈতিক দলগুলো বসে থাকবে?
তারপরে আমরা আশা না ছাড়ি
মুক্তি হবে, ওনারা আর কোন মামলা করবে না, প্রতিপক্ষকে হয়রানি করবে না এবং সুন্দর একটা নির্বাচন হবে।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাঈম নিজাম যদি আর কিছুক্ষণ,
আমি একটু যুক্ত করছি, আসলে যদি রাজনৈতিক দলগুলোকে সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে একটি অনুষ্ঠান অনুষ্ঠান করতে হয় তাহলে সেখানে পরস্পরের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে এবং দূরত্ব কমিয়ে আনার জন্য পরস্পরের সঙ্গে আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর কোন বিকল্প নাই এবং পরস্পরের সঙ্গে রেসপেক্ট সম্মানের একটা সম্পর্ক তৈরি করা, পরস্পরকে সারাক্ষণ আক্রমণাত্মক বক্তব্য, পরস্পরকে সারাক্ষণ যুদ্ধ বিগ্রহের আলোচনা এবং সহিংসতার পথে যাওয়া, ধৈর্যের পথে নিয়ে যাওয়া, এইগুলো থেকে সবাইকে দূরে এসে একটি গণতান্ত্রিক কাঠামো সৃষ্টি করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো সুসম্পর্ক গড়ে তুলতে হবে পরস্পরের প্রতি।
ধন্যবাদ নাঈম নিজাম। আমরা
এটুকু বলে ইলেকশন কমিশন যদি তার যথাযথ অবস্থান পালন করে, ভূমিকা পালন করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন এখন সম্ভব।
ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, নাঈম নিজাম, মুস্তাফা ফিরোজ,
অনেক অনেক ধন্যবাদ
ডক্টর সিদ্দিকুর রহমান এবং আব্দুল লতিফ
সম্রাট, এবং শ্রোতারা যারা প্রশ্ন করলেন, শ্রোতা দর্শক যারা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এই পর্যন্তই। তাহলে
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন শুনবেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন আনিস আহমেদ।
বাংলাদেশে গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক একটু আগেই শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিকল্পধারার সভাপতি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ঢাকা থেকে যোগ দিয়েছেন আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি। নাসরিন হুদা বিথি, সর্বসাম্প্রতিক খবর কি?
কিছুক্ষণ আগে শেষ হলো যুক্তফ্রন্ট ও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা। এখন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যোগাযোগ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করছে। তবে আলোচনায় যেটা উঠে এসেছে, নেতারা নির্বাচন করতে চান, তারা বলছেন যে নিরপেক্ষ সরকার গঠনের কথা বলছেন, জাতীয় সরকার গঠন করার কথাও তারা বলেছেন, অথবা সব দলের নেতাদের নিয়ে একটি সরকার গঠন করা যেতে পারে সেই কথাও তারা বলেছেন, অথবা তাদের দাবি হচ্ছে এই সরকারের অধীনে থেকে নির্বাচন করা যেতে পারে বা নির্বাচনের সমস্ত বিষয় থেকে এই সরকারকে নিষ্ক্রিয় থাকতে হবে, যদিও সরকারের অধীনে করা হয় তারপরে যেন সরকার নিষ্ক্রিয় থাকে, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে তারা এই সরকারের অধীনে নির্বাচন করতে রাজি আছে। এছাড়া তারা সেনাবাহিনীকে মোতায়েনের দাবি জানিয়েছেন, সেক্ষেত্রে তারা এক মাসের জন্য নির্বাচনের 15 দিন আগে এবং নির্বাচনের 15 দিন পরে সেনাবাহিনী রাখার কথা বলেছেন। তবে নির্বাচনের দিন সেনাবাহিনীকে কিছু সীমিত ক্ষমতা দেওয়ার কথা বলেছেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধর্ম অবমাননার দায় থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একজন খ্রিস্টান নারীকে মুক্তি দেওয়ার পরও কারাগার থেকে তার মুক্তি বিলম্বিত হয়। বুধবার ওই মামলা থেকে আসিয়া বিবি খালাস পাবার পর গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। আজ শুক্রবার জুমার নামাজের পরও সেখানে বিক্ষোভ হয়। ওই মহিলাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়ার পর পাকিস্তানে আজ কথিত ইসলামী গোষ্ঠীগুলো তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীরা টেলিভিশন ক্যামেরা ভেঙে ফেলেছে। তেহরিক এ লাব্বাক ইয়া রাসূলুল্লাহ নামের একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাটে অবরোধ সৃষ্টি করেছে, কিন্তু সংবাদ মাধ্যম এগুলো দেখাচ্ছে না, কারণ পাকিস্তান সরকার এই সব ঘটনার ছবি দেখানোর উপর টেলিভিশন চ্যানেলগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ঠিক কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প আজ কাগজপত্রবিহীন অভিবাসীদের উদ্দেশ্যে নতুন করে ভীতি সঞ্চার করে বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেবার প্রক্রিয়া এবং আইন আরও কঠোর করার লক্ষ্যে আগামী সপ্তাহে নির্বাহী আদেশ জারি করা হবে। এর ফলে দক্ষিণের সীমান্তের দিকে যে আশ্রয় প্রার্থীরা আসছেন তাদের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হবে।
প্রিয় শ্রোতা, এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অধিবেশন। আজকের অধিবেশনের প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন আইরেন উটকো এবং ফেসবুক সহযোগিতায় ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি সেলিম হোসেন এবং
আমি আনিস আহমেদ
আজকের মতো বাংলা অধিবেশন থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকের অধিবেশন দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন,
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.